রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কাছে দিন আসে, দিন চলে যায়, রাত আসে, রাতও চলে যায়, সকাল হয়, সন্ধ্যা হয়, দুপুর হয়, রাত হয়, সময়গুলো কিভাবে যেন কাটেই যায়। কিন্তু যে সুসংবাদের কথা আমরা শ্রবণ করি হাদিসে পাকের মাধ্যমে, যে 50 বার দৈনিক দুরূদ শরীফ পাঠকারী ব্যক্তি কিয়ামতের ময়দানে রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য অর্জন করবে। কিন্তু দেখা গেল দিন আর রাত, সকাল সন্ধ্যা চলে যায়, টাইম চলে যায়, কাজ কর্ম করেন বা না করেন, আপনি অবসর থাকেন, বেকার থাকেন, বিজি থাকেন, যেভাবেই থাকেন না কেন, সময়টা আপনার অতিবাহিত হয়ে যায়। কিন্তু যে কাজগুলো, ইবাদতগুলো, সুসংবাদগুলো দেওয়া হয়েছে হাদিসে পাকের মাধ্যমে, সেগুলো আর আমাদের অর্জন হয় না। আমরা নিয়ত করে নিই আজকের অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ তাআলা কমপক্ষে প্রতিদিন 50 বার করে দুরূদ শরীফ পাঠ করি ইখলাসের সাথে, যাতে করে আল্লাহ তাবারক ও তাআলার দয়ায় কিয়ামতের ময়দানে রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য অর্জন হয়। দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে, যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। আজকে আমাদের সাথে কারি সাহেব রয়েছেন, আমাদেরকে তেলাওয়াত শোনাবেন, এরপরে হামদে বারী তাআলা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। আমাদের সাথে রাশেদ ভাই রয়েছেন, অনেক সময় আপনারা অনুষ্ঠানে রাশেদ ভাইকে খুঁজেন কবে আসবে অথবা নাচ শুনতে চান, আজকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। রাশেদ ভাই আমাদের সাথেই আছেন, মোবাল্লিকে দাওয়াত ইসলামী সোহেল আত্তারি আমাদের সাথে রয়েছেন, মাদানী ফুল দিবেন, আজকের বিষয় সম্পর্কে আলোচনা করবেন। আজকে একটি বিষয় আমরা নিয়েছি আলোচনা করার জন্য, ইনশাআল্লাহ তাআলা জানাবো আপনাদেরকে। আসনের পূর্বে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم.
صلوا على الحبيب
صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم. ما شاء الله. আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম কার হিসাব থেকে। আল্লাহ তাআলা বরকত দান করুক। প্রতিদিন আমরা নিজেরা কিছু না কিছু কোরআনে পাকের তেলাওয়াত যতটুকু সম্ভব হয়, দুই চার পাঁচ আয়াত, আধা পারা, এক পারা, যতটুকু সম্ভব হয় আমরা যেন কোরআনে পাকের তেলাওয়াত করি। কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে রয়েছে অন্তরের প্রশান্তি। পৃথিবীর জমিনে দর্শক শ্রোতা, এমন একটি শহর যে শহরের প্রশংসা, যে শহরের চর্চা, এমন কোন শহর নেই যে শহরের মানুষ ওই শহরের প্রশংসা না করে। কিন্তু পৃথিবীর অন্য কোন শহর বা অন্য কোন দেশের প্রশংসা এতটুকু হয় না যতটুকু এই পবিত্রময় ভূমির প্রশংসা মানুষ করে থাকে। আর এই পবিত্রময় ভূমির আলোচনার মধ্যে আসছে, এর বরকতের মধ্যে আসছে, এর ফজিলতের মধ্যে আসছে মুমিন যারা আছে। মুমিন, মুমিনের উদাহরণ দেওয়া হয়েছে ওই পবিত্র ভূমির সাথে এমন, একটা সাপ যখন খাবারের উদ্দেশ্যে বাহিরে বের হয় নিজের গর্ত থেকে, আর বাহিরে বের হওয়ার পরে যখন কোনো মানুষ দেখে বা তার উপরে কেউ অত্যাচার করবে বা কেউ তাকে মেরে ফেলবে এমন একটা পরিস্থিতির মধ্যে সে যখন পড়ে, ওই সাপ কতটুকু দ্রুত গতিতে তার গর্তের মধ্যে যাওয়ার জন্য তাড়াহুড়া করে নিজেকে বাঁচানোর জন্য। স্বাভাবিকভাবে কোনো সাপ যদি মানুষের চোখের সামনে পড়ে, সে নিজেকে বাঁচানোর জন্য খুব তাড়াহুড়া করে, দ্রুত গতিতে তার গর্তের মধ্যে ঢুকে যায় যেন কেউ তাকে দেখতে না পারে। আর ওই পবিত্র ভূমির সাথে মুমিনদের সাথে এমন ভাবে তুলনা করা হয়েছে যে মুমিনের হৃদয় ঠিক তার চেয়েও দ্রুত গতিতে সেই পবিত্র ভূমি মদিনাতুল মুনাওয়ারার দিকে ধাবিত হতে থাকে মুমিনের হৃদয়। আর সেই পবিত্র ভূমির একটি স্থান যেখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাজারো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরাম করছেন, আর সেই পবিত্র স্থানে জান্নাতি রমণীদের সর্দারিনী যিনি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আরাম করছেন, সেই পবিত্র স্থান জান্নাতুল বাকি। আজকে আমরা এই অনুষ্ঠানে জান্নাতুল বাকি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, যাতে করে জান্নাতুল বাকি কোথায় অবস্থিত, আর এই জান্নাতুল বাকি সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জবান মোবারক দিয়ে কি ইরশাদে কারিমা আমাদের জন্য করেছেন জান্নাতুল বাকির ব্যাপারে। আচ্ছা, জান্নাতুল বাকিতে যদি কারো দাফন হয় তার ফজিলতের ব্যাপারে কি আসছে, যদি কোনো ব্যক্তির দাফন হয় জান্নাতুল বাকিতে তার ব্যাপারে কি ইরশাদ হয়েছে তাও আমরা জানবো। এই জান্নাতুল বাকিতে কত হাজার সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের মাজার শরীফ রয়েছে তাও আমরা জানবো। জান্নাতুল বাকি মসজিদে নববী থেকে কতটুকু দূরত্ব তাও আমরা জানবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাজিরা দিতেন, অর্থাৎ কিভাবে জান্নাতুল বাকিতে উপস্থিত হতেন আর সে ব্যাপারে কি ইরশাদ করেছেন তাও জানবো। জান্নাতুল বাকির বিভিন্ন বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব আমাদের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা রাশেদ ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আসুন ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, হামদে বারি তাআলা পড়ার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। আল্লাহ আজ্জা ওয়াজেল এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে হামদে বারি তাআলা পড়ব এবং শ্রবণ করব। صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله
وسلم عليك يا حبيب الله صدى درودوں کی آتی رہے گی جنہیں سن کے دل شاد ہوتا رہے گا اور خدا اہل سنت کو آباد رکھے اور محمد کا میلاد ہوتا رہے گا صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ. সুন্দর পরূপ দৃশ্য যে কাবার সুন্দর পরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর দেখতে থাকি যেন দৃশ্য বলি তার দেখতে থাকি যেন দৃশ্য বলি তার আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর. দেখিনি যে কে কখনো দেখি হেরে অবাখায়ে কখনো আবার দেখিনি যে কে নিয়ে এলো কোথায় ভাগ্য যে আমার নিয়ে এলো কোথায় ভাগ্য যে আমার আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর. সুন্দর পরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবর আল্লাহু আকবর. জিকির তো রয়েছে অষ্ট যুগল শুনছে আজান আমার এই কর্ণ যুগল আজানের ধ্বনি শোনা যায় বারবার আজানের ধ্বনি শোনা যায় যে বারবার আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর. করেছি দোয়া যা কিছু আমি সবই কবুল হবে এই আশা রাখি দোয়া যাকে ছুঁয়াবি সবই কবুল হবে এই আশা রাখি মিজাবে রহমত শিরে যে আমার মিজাবে রহমত শিরে যে আমার আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর সুন্দর পরূপ দৃশ্য যে কাবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবর আল্লাহু আকবর কি অপরূপ তব দয়া হে মালা হে মালা কি অপরূপ তব হে রে হে মালা কি অপরূপ তব দয়া হে মালা কি অপরূপ তব হে রে হে মালা আশা যাওয়া লিখে দাও ভাগ আমার আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর জান্নাত হতে তোমায় পাঠিয়েছে খোদা চুমু দিয়েছে হাবিবে খোদা জান্নাত হতে তোমায় পাঠিয়েছে খোদা চুমু দিয়েছে হাবিবে খোদা হে সঙ্গে আসবদ ভাগ যে তোমার হে সঙ্গে আসবদ ভাগ যে তোমার আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর সুন্দর পরূপ দৃশ্য যে কাবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবর আল্লাহু আকবর দেখতে থাকি যেন দৃশ্য বলি তার আল্লাহু আকবর আল্লাহু আকবর
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নিক আল্লাহ তাআলা ওই সুন্দর দৃশ্যাবলী বারবার বারবার দেখার সে তৌফিক আমাদেরকে দান করুক দর্শক আজকের বিষয় তো নিয়েছি এই যে সুন্দর দৃশ্যাবলী কাবার আর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফসল বলতে পারি আমরা যেখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে গিয়ে জান্নাতুল বাকির দিকে তাকিয়ে দোয়া করতেন আল্লাহ 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 আজ আমরা আলোচনা তো রেখেছি জান্নাতুল বাকি সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত জানবো আমরা জান্নাতুল বাকি সম্পর্কে আমাদের সাথে সোহেল আত্তারি ভাই রয়েছেন ইনশাআল্লাহ তাআলা সোহেল ভাই আমাদেরকে আজকে জান্নাতুল বাকি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবেন নেকির দাওয়াতের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা যাতে করে মুসলমান পর্যন্ত জান্নাতুল বাকির ভালোবাসা মোহাব্বত এর গুরুত্ব যেন আমরা বুঝতে পারি যে যখনই যাব মদিনাতুল মুনাওয়ারায় হজ উমরাতে তখন যেন কমপক্ষে একবার হলেও জান্নাতুল বাকির কাছে যাই আমরা সেখানে গিয়ে সালাত সওয়াব করি জিয়ারত করি দেখি কেননা হাজার হাজার সাহাবায়ে কেরাম সেখানে আরাম করতেন ইনশাআল্লাহ তাআলা সোহেল ভাই ধন্যবাদ আপনাকে আজকে সময় দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানে আর বিষয় নিয়েছে জান্নাতুল বাকি শুরুতে দর্শককে কিছু মাদানী ফুল
আসলে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের সুন্দর সুন্দর বিষয়গুলো চয়ন করা হয়ে থাকে আজকে যে বিষয় চয়ন করা হয়েছে জান্নাতুল বাকি সম্পর্কে
জি
আসলে আশিকের রাসূলের অন্তর ধাবিত হয় মদিনার দিকে, আপনি বলেছিলেন। আসলে প্রতিটি আশিকি রাসূল চায় সে যেন মদিনা শরীফ যেতে পারে, আর অসংখ্য আশিকানে রাসূল তো এমন পাওয়া যাবে যাদের মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা হচ্ছে জান্নাতুল বাকিতে যেন তার দাফন হয়।
জি,
জান্নাতুল বাকি এটি মদিনায় মুনাওয়ারায় মসজিদের নববীর পূর্ব দিকে অবস্থিত একটি কবরস্থান, যেখানে হাজার হাজার সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান শায়িত আছেন।
জি,
পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা রিলেটেড আত্মীয় স্বজনের মধ্যে অনেকে সেখানে শায়িত আছেন। একদিকে তো মক্কায় মুকাররমার মধ্যে যেই কবরস্থান রয়েছে তাকে বলা হয় জান্নাতুল মুআল্লা, আর যেটা মদিনা শরীফে সেটা হচ্ছে জান্নাতুল বাকি।
বাকি,
জি, সর্বপ্রথম এই জান্নাতুল বাকিতে প্রিয় নবী রাসূল আরবি সরকারে দলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুধ ভাই হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা নূর সেখানে দাফন হয়।
আচ্ছা,
জি, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুধ ভাই ইন্তেকাল করেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হয়েছে তাকে যেন এখানে দাফন করা হয়। আর এই জান্নাতুল বাকির পূর্বে আরেকটি নাম ছিল, তার নাম হচ্ছিল বাকিউল গরকদ। তো এটাকে আরবিতে এটা বলা হয় বাকিউল গরকদ। তো এটি আসলে যারা মদিনা শরীফে যান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করতে তাদেরও সৌভাগ্য হয়। অনেকে অনেক হাজি এমন রয়েছে যারা সৌভাগ্য অর্জন করেন জান্নাতুল বাকির জিয়ারত করেন। জান্নাতুল বাকি ভিতরে প্রবেশের জন্য দুইটি সময় এটি খোলা হয়, এক তো ফজরের পরে
সুবহানাল্লাহ
প্রায় 3 ঘন্টার মতো সেটা খোলা থাকে জান্নাতুল বাকি, যারা চায় তারা জিয়ারত করতে পারে। আর আসরের পরেও খোলা হয়,
সুবহানাল্লাহ,
আসরের পরে প্রায় 1 ঘন্টার মতো খোলা থাকে। জি, সেখানে যারা চায় ইচ্ছুক তারা গিয়ে জিয়ারত করতে পারে।
এখানে যারা ভবিষ্যতে কখনো কোনো হাজি সাহেব কোনো মুসলমান ভাই যখন হজ বা উমরার উদ্দেশ্যে যাবেন আর মদিনাতুল মুনাওয়ারায় হাজিরা দিবেন, আপনাদের জন্য এটা খুব বড় শিক্ষা। সোহেল ভাই যে বিষয়টা আমাদেরকে জানালেন কি প্রতিদিন দুইটা টাইম জান্নাতুল বাকির গেট বা জান্নাতুল বাকিতে প্রবেশের জন্য গেট খুলে দেওয়া হয়, সেটা হলো এক ফজরের নামাজের পরে আর এক আসরের নামাজের
পরে।
আমরা যদি চাই, হ্যাঁ, আমরা যদি চাই যে আমরা জান্নাতুল বাকিতে যাই বা সেখানে গিয়ে ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে আমরা ঈসা আলাইহিস সালাম করি অথবা সেখানে গিয়ে আমরা জিয়ারত করি, দোয়া খায়ের করি, বরকত অর্জন করি, তবে আমাদের উচিত এই টাইমগুলো স্মরণে রেখে ফজরের পরে নামাজ আদায় করে মসজিদে নববীতে, এরপরে যেন আমরা জান্নাতুল বাকিতে যাই আসরের নামাজের পরও। আরেকটি বিষয় সোহেল ভাই,
জি জি,
কিতাবের মধ্যে পাওয়া যায় যদি জান্নাতুল বাকির ইতিহাস যখন আমরা অধ্যয়ন করি, কেননা আশিকে রসুলের একটা ইয়ে আছে সোহেল ভাই, সেটা হলো গিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত প্রতিটা বিষয় সম্পর্কে আশিকে রসুল জানার খুব চেষ্টা করেন, তাই না? যদি দেখেন জান্নাতুল বাকি, আমার মনে হয় প্রায় মানুষের ইচ্ছা হয় কি আমি জান্নাতুল বাকি সম্পর্কে জানি, কেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি কদম মোবারক সেখানে পড়েছে, এই জান্নাতুল বাকি সম্পর্কে বিভিন্ন ভাবে হাদিসে পাক ইরশাদ করেছেন। তো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সকল বিষয়গুলো সম্পর্ক এগুলো আশিক রসুল খুঁজে বেড়ায় কিভাবে এর তথ্যগুলো আমি জানতে পারি। তো ইতিহাসের মধ্যে আসছে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হিজরতের পূর্বে কিন্তু জান্নাতুল বাকি জান্নাতুল বাকি ছিল না, হিজরতের পরে গিয়ে এই জান্নাতুল বাকি নামকরণ বা জান্নাতুল বাকির শুরু হয়, যেটা আপনি বললেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাইকে সর্বপ্রথম সেখানে দাফন করা হয়। আর জান্নাতুল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে এটা ছিল সবুজ ঘাসের একটি বাগানের মতো ছিল নাকি? এখানে
আসলে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই ইন্তেকাল করেন, এরপর থেকে যেহেতু সর্বপ্রথম তিনি সেখানে তাকে শায়িত করা হয়, তো বোঝাই যায় যে এখান থেকে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে এখানে কবরস্থান শুরু হয়।
জি জি,
আসলে এখন তো দেখা যায় খুব প্রশস্ত বিশাল এক জায়গা জুড়ে এই জান্নাতুল বাকি, কিন্তু প্রথমে এই বিষয়টি ছিল না, পরে আস্তে আস্তে যুগের প্রয়োজনে আস্তে আস্তে এমনটা করা হয়। প্রায় তিন দিক দিয়ে জান্নাতুল বাকির জায়গাগুলো আরো বিস্তৃত করা হয়। জি জি, এক একজন আর কি ওই আরবের যিনি বাদশাহ ছিল প্রায় দুইবার এটা সংস্কার করা হয়ে থাকে। এখানে একটি বিষয় যে জান্নাতুল বাকির মধ্যে যারা মুসলমান সাধারণত তাদেরকে এখানে দাফন করা হয়, যারা মুসলমান। আর বিশেষ করে আগে তো এমন ছিল যে যে কেউ তাকে, অর্থাৎ যে কোনো মুসলমান সেখানে তাকে কবর দেওয়া হতো, কিন্তু এখন এরকমটা পাওয়া যায় না। কেননা মসজিদ জান্নাতুল বাকিতে প্রবেশকালে বেশ কিছুটা জায়গা এখানে সাহাবায়ে কেরাম হযরত সাইয়েদুনা মালিক রাহমাতুল্লাহ তাআলা তিনি বলেন যে প্রায় জান্নাতুল বাকিতে প্রায় 10,000 সাহাবীর মাজার আছে।
সুবহানাল্লাহ,
10,000 সাহাবায়ে কেরাম।
সুবহানাল্লাহ।
তো এ কারণে প্রথম অংশে কাউকে এখন আর ওইখানে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের মাজারের কারণে কাউকে ওইখানে কবর দেওয়া হয় না। যদি কেউ হজ করতে বা উমরা করতে গিয়ে ইন্তেকাল করে, তাদেরকে শুধুমাত্র জান্নাতুল বাকিতে দাফন করার তাদের সৌভাগ্য অর্জন হয়। পাশাপাশি ওই মদিনা শরীফের মধ্যে ওই এলাকার মধ্যে যারা রয়েছে এদের মধ্যে থেকে কেউ যদি ইন্তেকাল করে তাহলে তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়ে থাকে। তো এই জন্য আস্তে আস্তে যুগের বিবর্তনে জায়গা আরো বৃদ্ধি করা হয়েছে এবং সেখানে মুসলমানদেরকে দাফন করা হয়ে থাকে
ধীরে ধীরে মাশাআল্লাহ। কিছু বিষয় শুনলাম আমরা সোহেল ভাই থেকে, আরো জানবো। আজকের পুরো অনুষ্ঠানে জান্নাতুল বাকি নিয়ে আলোচনা করব, এর ফজিলত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকগুলো আমরা শ্রবণ করব। দর্শকের কিছু কলের দিকে যাব, এসএমএস করব, ফেসবুক পেজে কমেন্টস করব, এরপর নাতে রাসূল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন।
আমার মোহাম্মদ মুজিবুর রহমান, চাঁদপুর হাইচক।
জি,
রহমতপুর প্রভাত অনুষ্ঠান থেকে নাতে রাসূল শুনতে চান।
রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান থেকে নাতে রাসূল শুনতে চান, সাথেই থাকুন, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আমি মোহাম্মদ আমিন বলছি, চাঁদপুর জেলা সারাপি জানা হোসেনপুর গ্রাম থেকে।
জি,
আজকে যে অনুষ্ঠান মাশাআল্লাহ, এই অনুষ্ঠানে সাধন মালিকদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন, দোয়া করি আমাদেরকে আল্লাহ অনেক অনেক খায়ের দারাজ করে।
আমিন আমিন, দোয়ার জন্য ধন্যবাদ। আমরাও দোয়া করি, আমিও দোয়া করি আপনার জন্য। আল্লাহ তালা আপনাকেও ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী কল।
আমি সৈয়দপুর থেকে বলছি, মোহাম্মদ নাজিম হোসেন। আমি একটা নাচ শুনতে চাইছিলাম।
মাশাআল্লাহ, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আজকে বলছিলাম মোহাম্মদ মাহবুব রহমান, নারায়ণগঞ্জ কাশপুর থেকে। আমি রাশেদ ভাইয়ের কণ্ঠে একটি মাটির বাড়ির পাতির বিছানা এই কালামটি শুনতে চাইছিলাম, একটু শোনাই দিলে খুব ভালো লাগতো।
জি জি ইনশাআল্লাহ, রাশেদ ভাই আমাদের সাথে আছেন, মাটির বাড়ি মাটির ঘরে কালামটি শোনাবেন আমাদেরকে। কিছু ফেসবুক পেজের কমেন্টস পড়েনি। আমাদের সাথে খাওয়াব ইসলাম আছেন, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। শাহ আলম ভাই ওমান থেকে আছেন। জাকির ভাই আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপরে শাহাদাত হোসেন ভাই আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দোয়ার আরজি। জি ভাইয়া ইনশাআল্লাহ তাআলা। মিনহাজুল ইসলাম আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার তৈমুর আত্তারি আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম হুজুর, শুভ সকাল সবাইকে। জি ভাইয়া শুক্রিয়া। দোয়াতে আছেন, একজনের দোয়া করবেন। জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর ভাই আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাকির ভাই কেমন আছেন আপনারা সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এরপরে আব্দুল মুমিন ভাই আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে আরেকজন আমাদের সাথে আছেন, তিনি বলেন, মাদানী চ্যানেল বাংলা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখি, সবসময় দোয়া করবেন ইনশা আল্লাহ তাআলা। দোয়া করি, আপনিও দোয়া করবেন আমাদের জন্য। এরপরে শাহ আলম ভাই আবারও কমেন্ট করেছেন, আর মোস্তাফিজুর রহমান ভাই আমাদের সাথে আছেন, তিনি বলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি বেকার, তা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। জুনাইদ ভাই আমাদের সাথে আছেন, তিনি লিখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? জাকির ভাই, জি আলহামদুলিল্লাহ। সোহেল ভাই, রাশেদ ভাই, জুনাইদ ভাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ জুনাইদ আতার চট্টগ্রাম থেকে বলছি, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি দেখছি, আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার আম্মু এই অনুষ্ঠান সবসময় দেখে মাশাআল্লাহ, এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার আম্মুকে নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে হাজিরা দিতে পারি এবং জান্নাতুল বাকি জিয়ারত করতে পারি, আল্লাহ কবুল করে নিক। আরেকজন আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম, আমিও আপনাদের চ্যানেল দেখি, আলহামদুলিল্লাহ ভালো লাগে মাশাআল্লাহ। এরপরে আরেকজন আমাদের সাথে আছেন, হেলাল ভাই চট্টগ্রাম থেকে মাশাআল্লাহ। এরপরে জুবাইর রেজা আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শহীদুল ইসলাম আমাদের সাথে আছেন, তিনি লিখছেন, আসসালামু আলাইকুম, সকল মাদানী ভাইদের প্রতি শুভকামনা রইল, আল্লাহ তালা কবুল করে নিক। নাতে রাসূল শুনি আমরা, জুনাইদ ভাই আছেন, রাশেদ ভাই আছেন, কালাম শুনিয়ে দিন আমাদেরকে ইনশাআল্লাহ। এরপরে আবারও আমরা আলোচনায় ফিরে আসবো। আজকের বিষয় নিয়ে আলোচনা করবো জান্নাতুল বাকি। অনেক দর্শক অপেক্ষায় আছেন, জান্নাতুল বাকি সম্পর্কে আরো কিছু তথ্য জানবেন তারা ইনশাআল্লাহ। জি
যা কিছু এই পৃথিবীতে করেছেন খোদা সৃজন, যা কিছু এই পৃথিবীতে করেছেন খোদা সৃজন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভাবে এমন, যা কিছু পৃথিবীতে করেছে খোদা সৃজন, যা কিছু পৃথিবীতে করেছে খোদা সৃজন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে এমন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে এমন, ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি, ওয়া আজমালু মিন কালাম তালিদি নিসাউ, কানক কদু খুলিক্ত কমা তশাও, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে মন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে মন, পাবে না কেউ সৃজন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে এমন, শোনো যবে পাবে তুমি দিদার প্রিয় নবী, শোনো যবে পাবে তুমি দিদার প্রিয় নবী, রেখো অগো আশিক তুমি নত দুটি নয়ন, রেখো অগো আশিক তুমি দুটি নত দুটি নয়ন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে এমন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে এমন, মেরাজ রজনী বলে শোনো সক্ষম হয় পর্দার নেই প্রয়োজন, নয়ন যদি সক্ষম হয় পর্দার প্রয়োজন যা কিছু এই পৃথিবীতে করেছেন খোদা সৃজন সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে এমন লামিয়াতি নজিরু কাফি নজরিন মিসলে তো না শুদ পেদা জানা জগরাজ কো তাজ তোরে সরসো হে তুজকো শহে দুসরা জানা সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে এমন তেরি বারি ধারা সেথায় হয় বর্ষণ সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে এমন চন্দ্র সূর্য পে গগন সম্মানিত চন্দ্র সূর্য পে গগন সম্মানিত হয়নি গুম্বদে খজরা পে মর্যাদা বান ভুবন গুম্বদে খজরা পে মর্যাদা বান ভুবন যাকি ছু এই পৃথিবীতে করেছে খোদা সৃজন সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে এমন
মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাবারক ও তাআলা কবুল করে নিক ইনশাআল্লাহ আবার আমরা কালাম শুনবো যেহেতু অনুরোধ করেছিলেন আপনারা শুনবেন ইনশাআল্লাহ তাআলা যে বিষয়টি আলোচনা করছিলাম আমরা জান্নাতুল বাকি এক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি একবার রাতে উঠলেন যে কোনো কারণবশত হয়তো ঘুম ভেঙে গেছে বা তাহাজ্জুদের নামাজের জন্য বা ইবাদতের জন্য তেলাওয়াতের জন্য রাতে উঠলেন উঠে যখন তার ঘর থেকে বের হলেন ওই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল জান্নাতুল বাকির কাছে অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখনই কোনো প্রয়োজন মনে করতেন তো মসজিদে নববী থেকে যখন ডাকতেন তখন ওই সাহাবি আগে আসতে পারতেন এতটা কাছাকাছি ছিলেন তো যখন রাতে ওই সাহাবি উঠলেন নিজের ঘর থেকে বাহিরে বের হলেন লেখা আছে কিতাবের মধ্যে হাদিসে পাকের মধ্যে কি রাত ছিল অর্থাৎ চাঁদের রোশনি এত বেশি ছিল যে পুরা এলাকা দেখা যাচ্ছিল এই রকমের ওই সাহাবি দেখলেন কি কেউ একজন লোক জান্নাতুল বাকিতে মাথা নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে অর্থাৎ মাথা ঝুঁকানো দাঁড়িয়ে দোয়া করছে ওই সাহাবি বললেন এত রাতে কোন ব্যক্তি হতে পারে জান্নাতুল বাকিতে আসছেন আর সেভাবে দোয়া করছেন তো সে একটু সামনে যায় আবার দাঁড়িয়ে যায় যাব কি না কে না কে কি জন্য আসছে এখানে কেন দাঁড়িয়ে আছে একবার সে ভাবতে লাগলো কি হয়তোবা তার মা মারা গেছে জান্নাতুল বাকিতে দাফন হয়েছে তাই সে এখন কান্নাকাটি করছে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে যায় কি না কি কেন যাব ভাবতে থাকে এভাবে করতে 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 শেষ পর্যন্ত সে জান্নাতুল বাকির কাছাকাছি চলে গেল আর যখন কাছাকাছি গেল নুরানি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক চেহারা দূর থেকেই চিনে ফেলেছেন কে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করছেন আচ্ছা ওই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না সোহেল ভাই কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা কি এখানে কবর দেওয়া হয়েছে কিনা, দাফন করা হয়েছে কিনা। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শেষ করে বের হলেন, তখন ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে এভাবে দোয়া করার কান্না করার কারণ কি? আপনার মা বাবা কি এখানে দাফন করা হয়েছে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না। কিন্তু কবরবাসীদের জন্য দোয়া করা আর তাদের জন্য ইসালে সব করা, এটা তাদের কবরকে হয়তো বা জান্নাতের বাগান বানিয়ে দিবে, তাদের জন্য শান্তিদায়ক হবে, তাদের জন্য আরামদায়ক হবে। যখনই সম্ভব হয় কবরবাসীদের জন্য দোয়া করো। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই জান্নাতুল বাকির কবরবাসী যারা আছেন তাদের জন্য দোয়া করলেন, সোহেল ভাই, হে মুমিন ব্যক্তিরা, এখানে যারা শায়িত আছো তোমাদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। তো এখান থেকে দুই তিনটা জিনিস স্পষ্ট হয়ে যায় সোহেল ভাই। এক তো কবর জিয়ারত করা, ইসালে সওয়াব করা, সেখানে গিয়ে দোয়া করা, হাত তুলে দোয়া করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে এটাও প্রকাশ পায় আর এটাও সাবিত হয়ে যায় কি আমরাও দোয়া করব বা করতে পারব ইনশাআল্লাহ তাআলা। এতে কোনো ক্ষতির দিক নেই। অনেকে অনেক রকমের কথা বলে বিষয় নিয়ে,
এমনও বলে থাকে যে কবরস্থানে গিয়ে জিয়ারত করা যাবে না, তারা চলে গেছে তো চলে গেছে। আবার এরকম আমি বলতে শুনেছি যে অনেকে এরকম বলে থাকে যে কেউ যদি মারা যায় তাহলে তার জন্য ইসালে সওয়াব করার প্রয়োজন নেই, কেননা সে দুনিয়াতে যা করে গিয়েছে সেটাই তার থাকবে, পরবর্তীতে কোনো কাজে আসে না। তো এই ঘটনা থেকে বা আপনি যেটা বললেন এটা থেকে আমরা বুঝতে পারি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। কেন দোয়া করেছেন? যেন তার যারা জান্নাতুল বাকিতে রয়েছে তাদের প্রতি যেন কিছুটা আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়, তো এই জন্য। তার মানে বোঝা যাচ্ছে যে দোয়ার দ্বারা আল্লাহ তাআলা কবরের মধ্যে রহমত বর্ষণ করে থাকেন।
জি জি।
এমন একটি ঘটনা রয়েছে হযরত সাইয়েদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে ছিলেন। এরপরে রাতের শেষ দিকে কি করলেন, উঠে গিয়ে আস্তে করে, অর্থাৎ
যাতে ঘরের বাসিন্দারা,
অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেন জাগ্রত হয়ে না যান, এই কারণে খুব আস্তে ধীরে তিনি করলেন, ঘর থেকে বের হয়ে গেলেন। তো হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আলাপ পেয়ে গেলেন, টের পেয়ে গেলেন। তিনি কি করলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাচ্ছে, তো তিনি কি করলেন, উঠে গেলেন, উঠে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে গেলেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির সামনে রাত্রবেলা গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে দোয়া করলেন। কি দোয়া করলেন? হে মুমিন শহরবাসী, তোমাদের উপর সালাম বর্ষিত হোক, কালই তোমরা তোমাদের প্রতিশ্রুত বস্তু পাচ্ছ, তোমরা কিয়ামতের জন্য বিলম্ব করছো, ইনশাআল্লাহ তাআলা আমরাও অচিরেই তোমাদের সঙ্গে মিলিত হচ্ছি, হে আল্লাহ এই বাকিবাসীকে মাফ করে দাও।
সুবহানাল্লাহ।
দোয়া করছিলেন, তো এমন সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা সময় সেখানে ছিলেন, পরবর্তীতে যখন আবার বাসার দিকে তিনি মুখ করবেন, এমন সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনিও কি করলেন, তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে
আসলেন।
ঘরের মধ্যে চলে আসলেন, চলে এসে আবার তিনি যেভাবে শুয়েছিলেন সেভাবে শুয়ে রইলেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করে শোয়ার সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তুমি এমন হাঁপাচ্ছ কেন? তিনি কি করলেন, একটু মুখে বললেন, তুমি বলবে নাকি আমি অদৃশ্যের সংবাদ নিজে বলে দিব? তখন বললেন, আমার বাবা মা আপনার প্রতি উৎসর্গিত হোক, আসলে আমি গিয়েছিলাম, মানে পুরো ঘটনা খুলে বললেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা যেই ছায়া ছিল সেটা তুমি ছিলে। তো তখন তিনি আর কি বললেন যে আমি প্রায় সময় যাই জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে এসেছে আমার কাছে, আমাকে ডেকেছেন, আমি গিয়ে সেখানে অর্থাৎ জান্নাতুল বাকির সামনে গিয়ে দোয়া করে।
কেমন মর্যাদাপূর্ণ কবরস্থান সেখানে সোহেল ভাই, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেতেন, জিয়ারত করতেন, দোয়া করতেন, আর ওই সকল মোবারক ব্যক্তিদের, ওই সকল পবিত্রময় রূহগুলো সেখানে আরাম করছে।
এটা ফজিলতের জন্য কি এতটুকু যথেষ্ট নয় যে এই জায়গাটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চয়ন করেছেন তার কি আল্লাহ তাআলার হুকুমে?
আল্লাহ তাআলার হুকুমে,
আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলা আদেশ করেছেন। হযরত সাইয়েদনা উসমান বিন, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই, তাকে দাফন করা হয়েছে আল্লাহ তাআলার হুকুমে। তো এই জায়গাটা কত
লক্ষ্য, এটাই আমি বুঝাতে চাই যে এই জায়গাটা নামের দিক থেকে দেখেন আপনি জান্নাতুল বাকি, নামের দিক থেকে তো মদিনা মদিনা জান্নাতুল বাকি, এরপরে যাদের কবর দেওয়া হয়েছে সেখানে দাফন করা হয়েছে তার মধ্য থেকে আল্লাহ তাবারক ও তাআলার হুকুমে সর্বপ্রথম যাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত ভাইকে দাফন করা হয় আল্লাহ তাআলার হুকুমে। তো এই মোবারক জায়গা, এই কবরস্থানের কতটুকু সম্মান, কতটুকু মর্যাদা আর কতটুকু ফজিলতপূর্ণ তা এখান থেকে বোঝা যায়। আর সোহেল ভাই এর একটু আগে বললেন কি প্রায় 10,000 সাহাবা ইকরামকে সেখানে দাফন করা হয়েছে, যে সাহাবাদের ব্যাপারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কোনো একজন সাহাবিকে যদি তোমরা অনুসরণ করো তো সঠিক রাস্তা পেয়ে যাবে। আর এই রকমের সাহাবীদের মত থেকে প্রায় 10,000 সাহাবা কেরামকে সেখানে দাফন করা হয়েছে।
কিতাবের মধ্যে বর্ণিত হয় যখন কোন ব্যক্তির দাফন এমন জায়গায় করা হয় যেখানে কোন নেককার ব্যক্তির কবর রয়েছে, তাহলে ওই নেককার ব্যক্তির যে উপরে যে রহমত বর্ষণ হয় এই রহমতের কিছুটা অংশ ওই ব্যক্তিও পেয়ে যায়। আর যে ব্যক্তির এই কবর হবে জান্নাতুল বাকিতে, যেখানে একজন দুইজন নয়, কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে 10,000 সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের সেখানে মাজার রয়েছে, তো কেমন রহমত বর্ষণ হবে, কেমন নূর বর্ষণ হবে।
ইতিহাসের মধ্যে আরেকটু পাওয়া যায় সেটা হলো গিয়ে, যেহেতু আমরা শুনছি কি প্রায় 10,000 সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানকে সেখানে দাফন করা হয়েছে, এখন বেশি একটা না, যেমন ধরেন যে কিছু সাহাবা ইকরামের মাজার শরীফ বা কবরের পাশে আপনার নেমপ্লেট যেটা আছে এটা লাগানো আছে, চিহ্ন আছে, বাকি নেই। কিছু সংখ্যক সাহাবা ইকরামের চিহ্ন আছে, কবরের বাকিদের চিহ্ন নেই এখন। তো আমি একটা কালামের মধ্যে শুনলাম জুনায়েদ ভাইয়ের মুখেই, মদিনায় হয় যেন মোর ঘর আর বাকিতে হয় যেন কবর। যদি এরকমের দোয়া আমরা সবসময় করে থাকি যে আল্লাহ একদিন তো কবরস্থ হতেই হবে আমাকে, আর যদি নসিবে এমন লেখা হয় যায় কি আমার কবরটা যেন জান্নাতুল বাকিতে হয়,
সেক্ষেত্রে কত আমির আলী সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তিনি যখনই দোয়া করেন পাশাপাশি আমাদেরকেও যে দোয়া শিখিয়ে দিয়েছেন, বিশেষ করে যারা মসজিদে দরজ দিয়ে থাকেন দরজের পরে দোয়া করা হয়, তো আমির আলী সুন্নাত দামাত বরকাতুল আলিয়া সংক্ষিপ্ত ভাবে এমন একটি দোয়া করে দোয়া লিখে দিয়েছেন যে দোয়ার মধ্যে সবকিছু রয়েছে, সবকিছু মানে ইন টোটাল যা দরকার প্রয়োজন তা ওই দোয়ার মধ্যে লিখে দেওয়া হয়েছে। এই দোয়ার মধ্যে জান্নাতুল বাকির কথা লেখা হয়েছে যেন হে আল্লাহ আমি যেন মদিনায় শাহাদাত যেন নসিব হয় এবং জান্নাতুল বাকিতে যেন আমার দাফন হয়। আর আমির আলী সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া তার একান্ত ইচ্ছা তার যেন কবর অর্থাৎ তাকে যেন দাফন করা হয় জান্নাতুল বাকিতে। ওইদিন একটি ক্লিপ দেখছিলেন আমির আলী সুন্নাতের একটা ভিডিও ক্লিপ, সেখানে বললেন যে আমি তো ইনশাআল্লাহ তাআলা জান্নাতুল বাকিতেই
ভিতরে
আগে যেমন ছিল সে অবস্থা নেই, কেননা জান্নাতুল বাকিতে যারা গিয়েছেন তারা হয়তো দেখবেন যে ভিতরে সড়ক অর্থাৎ রাস্তা নির্মাণ করা হয়েছে। তো এই রাস্তা নির্মাণ যে করা হয়েছে এর মধ্যে দেখা যায় অনেক কবরকে ভেঙে আর কি রাস্তা নির্মাণ করা হয়, তো যেটা শরীয়ত আমাদের ইসলামী শরীয়ত অনুমতি দেয় না যে কবর উপর দিয়ে কেউ চলবে। তো এই কারণে আমির আলী সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া তিনি ভয়ে যান না যে আমি যে যাব এই রাস্তার মধ্যে না জানি কার কবর এখানে পড়ে যায়, কার মাজার হয়ে যায়, তো আমি এখানে যাব। তো এই আদবের জন্য তিনি যান না, তিনি বলেন যে আমি একবারই যাব, একবারই যাব,
জান্নাতুল বাকিতে। আর এই পর্যন্ত যারা অন্তর থেকে সোহেল ভাই বলেছে কেঁদেছে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ আমার কবর যেন জান্নাতুল বাকিতে হয় বা আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন, এমন কিছু ব্যক্তি আছে আল্লাহ তাআলার দয়ায় তাদের কবর হয়ে গেছে জান্নাতুল বাকিতে, হজ বা উমরার উদ্দেশ্যে গিয়েছেন সেখানে তাদের দাফন হয়ে গিয়েছে। আর কিছু ব্যক্তি তো ওখানে দাফন পাওয়ার জন্য মদিনা শরীফের মধ্যে অবস্থান করে নিয়েছে, আর হাদিসে পাকের মধ্যে তো এটাই এসেছে যদি সম্ভব হয় তবে ওখানে থেকে যাও যাতে তোমাদের কবর
কারো যদি হয় তাহলে সে যেন মদিনাতে এসে
মদিনাতে
মারা যায়।
আহা, যদি হয় এরকম সম্ভব, যেমন কেউ দেখলো কি আমার বয়স তো 50 বছর হয়ে গিয়েছে যতদিন বেঁচে থাকি হয়তো বা 30 বছর বাঁচতে পারি আর 20 বছরও বা 5 বছরও আমি এই মুহূর্তে চলে যাই মদিনাতে, সেজন্য মদিনাতে অবস্থান করে যাতে করে ওখানেই তার মৃত্যু হয় আর জান্নাতুল বাকি যেন নসিব হয়ে যায়। আমিরুল সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলাইহি নিজেও দোয়া করেন আর সবসময় এটাই শিক্ষা দেন আমাদেরকে, দোয়া করিয়ে ভাবে যেন জান্নাতুল বাকিতে যেন দাফনের ব্যবস্থা হয়ে যায়। কিছু কলের দিকে যাব, কল শুনবেন ইনশাআল্লাহ, এরপরে জুনায়েদ ভাই আমাদেরকে কালাম শোনাবেন। কল শুনিয়ে দিন দর্শকের।
আমি রাজশাহী থেকে বলছি, আপনারা সবাই কেমন আছেন? জান্নাতের রসুল শুনতে চাই, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে?
ইনশাআল্লাহ তাআলা শোনাবো। পরবর্তী কল।
আমার নাম সাদিয়া বলছি, আমি পাঞ্জাব থেকে বলছি। আমি মাদানী সাহান দেখি, আমার মাদানী সাহান খুব ভালো লাগে। আমার ছোট ভাই, আমার আম্মু, আমরা সবসময় মাদানী সাহান দেখি।
ছোটর ছোট আছে আবার বড়র বড় আছে, যাই হোক আল্লাহ কবুল করে নিক, দেখতে থাকেন ইনশাআল্লাহ কালাম শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল। যাক, অনেকদিন পরে এটা একটু পরিবর্তন হলো, সবসময় তো জুনায়েদ ভাইয়ের কাছেই আসে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আজকে রাশেদ আঙ্কেল শোনাবেন ইনশাআল্লাহ তাহলে। পরবর্তী কল। আল্লাহ আর নেকির দাওয়াতও দিতে থাকবেন মাদানী চ্যানেল, যাতে অন্যরাও দেখে যেভাবে করে আপনার কাছে ভালো লাগে, এমন শিক্ষা এমন ভালো লাগাটা যেন অপর অপর মুসলমান ভাইদেরও লাগে সে ব্যবস্থা আপনার করতে হবে। কিছু নেকির দাওয়াত দিতে হবে, যখন কোথাও যান বেড়াতে আত্মীয় স্বজনদের বাড়ি তাদেরকেও বলবেন মাদানী চ্যানেল দেখার জন্য, বন্ধু বান্ধবের সাথে যখন বসেন তখন তাদেরকে বলবেন মাদানী চ্যানেল দেখার জন্য। আপনার মাধ্যমে যদি 10টা ফ্যামিলি পরিবর্তন হয়ে যায় আপনার আমার লস কি, ক্ষতি কি বলেন? আপনার আমার মাধ্যমে 10টা 20টা ফ্যামিলি পরিবর্তন হয়ে গেল, যেখানে যাবেন সেখানে নেকির দাওয়াত দিবেন, যেখানে যাবেন সেখানে মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিবেন, তো তারা দেখবে তাদের পরিবারটা পরিবর্তন হয়ে যাবে ভালোর দিক। একটু আগে আপনার বরিশাল থেকে একটা SMS আসছে, একটু আগে একটা SMS আসলো আমি দেখলাম, যে উনি লেখলেন আমার পরিবারের মধ্যে যারা আছে তাদের নিজেদের মধ্যে ভাই 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 বোন মা বাবা মা সন্তান কারোর মধ্যে একটা যে মহাব্বত থাকার দরকার ছিল নিজ পরিবারের মধ্যে, ওই মহাব্বত আর ভালোবাসাটা নেই। আমি ওই ইসলামের নাম বলছি না, তো উনি বললেন কি আমাদের জন্য দোয়া করবেন, আর কি করণীয় আছে এই বিষয়টা একটু বলবেন। দেখেন যখন মানুষের মধ্যে দিন ইসলামের শরীয়তের জ্ঞান না থাকে, মায়ের হক কি সন্তান যদি না জানে, সন্তানের হক কি আছে যদি মা বাবা না জানে, ভাই বোনের কি হক আছে এটা যদি ভাই বোন নিজেদের মধ্যে না জানে, তবে বলেন তো আপনি সন্তান মা বাবার হক কিভাবে আদায় করবে আর মা বাবা সন্তানের হক কিভাবে আদায় করবে? সন্তান বাসায় আসলো খাবার দেওয়ার প্রয়োজন, তো আপনি যদি বলেন যে খাবার নিয়ে খাও ঠিক আছে, বয়স বেশি হলে বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধা হয়ে গেলে এটা বলতে পারেন খাবার খেয়ে নাও, খাবার পরে যদি আপনি জিজ্ঞাসা করেন কথাটা খাবার খেয়েছ পেট কি ভরেছে আর কিছু প্রয়োজন কিনা, আপনি উঠতে পারেন না জাগাতে বসে, সন্তানকে একটু বাহা বাহা দেওয়ার জন্য সন্তানকে একটু জিজ্ঞাসাবাদ করার জন্য সময় আপনার কাছে কি নেই? হ্যাঁ, যে ইসলাম ভাই বললেন না SMS-টা করলেন, মনে রাখবেন অতি সহজে নিজের পরিবারের কথা সোহেল ভাই চ্যানেলে মানুষ প্রকাশ করে না, সে জানে আমার SMS-টা আমি চ্যানেলে করছি মিডিয়াতে করছি, কখন করে যখন সে কোনো উপায় না পায়। একটা পরিবারের মধ্যে মিল মহব্বত কেন থাকবে না বলেন তো, না থাকার কারণ এগুলোই। দিন ইসলামের জ্ঞান যতটুকু থাকার প্রয়োজন ততটুকু জ্ঞান আমার কাছে নেই। এক ভাই ছোট ভাই বাসায় আসলো কোথাও থেকে, বড় ভাই যদি মুচকি হাসি দিয়ে জিজ্ঞাসা করে কিরে কেমন আছো, ছোট ভাই দেখে খুশি হবে না? অবশ্যই খুশি হবে, সে আরো আনন্দ চিত্তে বলবে যে ভাই ভালো আছে। আর যদি ছোট ভাই ঘরে আসার সাথে সাথে বড় ভাইটা মুখ বেজার করে বা মুখটা মলিন করে ঘর থেকে বের হয়ে যায়, ছোট ভাই তো এমনই শিখবে আর তার আচরণটা তো এমনই হবে। মায়ের কাছে এসে বসেন না, একটু বসে জিজ্ঞাসা করেন মা তোমার কি দরকার কি লাগবে বলো আমি নিয়ে আসি, মা যতটুকু রাগ করে থাকুক না কেন আপনার সাথে ভালোভাবে ব্যবহার করবে, কথা বলবে, আপনাকে ক্ষমা করে দিবে। আসল কথা হলো গিয়া এই মন মানসিকতা কে তৈরি করে দিবে আমাদেরকে? হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল আপনারা দেখুন, নিজে দেখতেছেন, নিজের পরিবার সবাইকে দেখান। যে ইসলাম ভাই এ বিষয়ে SMS করেছেন, আমি আপনাকে বলি নিজের পরিবারের সবাইকে মাদানী চ্যানেল দেখানোর ব্যবস্থা করুন। ভালোভাবে কথা বলেন, মা মাকে নিয়ে বসে যান মাদানী চ্যানেলের সামনে, বাবাকে নিয়ে বসে যান। আর মাদানী চ্যানেল এমন একটা চ্যানেল, ছোট ভাইকে নিয়ে, বোনকে নিয়ে, মাকে নিয়ে, বাবাকে নিয়ে, সবাইকে নিয়ে মাদানী চ্যানেল দেখতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। সবাইকে নিয়ে দেখতে পারবেন, সবাই দিন ইসলামের কথাগুলো শুনবে, কিছু জ্ঞান অর্জন করবে, আল্লাহ চায় এই যে সমস্যা গুলো আমাদেরকে জানালেন এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জুনায়েদ দেখি নাচ শোনাবেন আমাদেরকে।
স্বপনে সমর তুমি আলোকিত মোর ঘর হবে, স্বপনে সমর তুমি আলোকিত মোর ঘর হবে, জাগিয়ে দাও নসিব আমার আকা, জাগিয়ে দাও নসিব আমার তোমার বড় দয়া হবে, স্বপনে সমর তুমি আলোকিত মোর ঘর হবে, স্বপনে সমর তুমি আলোকিত মোর ঘর হবে, জাগিয়ে দাও নসিব আমার আকা, জাগিয়ে দাও নসিব আমার তোমার বড় দয়া হবে, মদিনায় আসতে চাই আমি বিরহের জ্বালানি ভাতে, মদিনায় আসতে চাই আমি বিরহের জ্বালানি ভাতে, কখন জানি আকা আমার মদিনাতে যাওয়া হবে, কখন জানি আকা আমার মদিনাতে বাকিতে হয় যেন কবর, মদিনায় হয় যেন মোর ঘর, বাকিতে হয় যেন কবর আমার মনে আশা, আমার মনের আশা কবে জানি পূরণ হবে, মনের আশা কা কবে জানি পূরণ হবে স্বপনে সময় তুমি আলো
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি আমরা আল্লাহর নবীকে ভালোবাসি ইনশা আল্লাহ হবে মোদের পার তরি ইনশা আল্লাহ হবে মোদের পার তরি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে উম্মাহাতুল মুমিনিন চারিয়ার আবু বকর ওমর ওসমান আলী সব সাহাবীকে মোরা ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে
হযরত আব্দুল কাদের জিলানি হযরত শাহজালালিয়ামিনি হযরত আলা হযরত বরেলি সবাই বলে মদিনা মোদের রাজধানী সবাই বলে মদিনা মোদের রাজধানী
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে
যারা চাও আখেরাতের কামিয়াবি যারা চাও আখেরাতের কামিয়াবি এসো এসো জগ দিয়েছে দাওয়াত ইসলামী ভালোবাসি
ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে
মাশাআল্লাহ মাশাআল্লাহ রাশিদ ভাই একটা কালাম কিন্তু রয়ে গিয়েছে মাটির বাড়ি মাটির ঘর এটাও শোনাতে হবে ইনশাআল্লাহ তাআলা ফেসবুক পেজেও কমেন্টস করেছেন একজনে আমাদের একজন ইসলামী ভাই কমেন্টস করলেন কি মাটির বাড়ি মাটির ঘর শুনতে চাই এরপরে কলও আসলো শোনাবেন ইনশাআল্লাহ তাআলা
মাটির ঘর মাটির বাড়ি মাটি হবে বিছানা মাটির ঘর মাটির বাড়ি মাটি হবে বিছানা যাবে একা সঙ্গে কে হো যাবে না আছো একা যাবে একা সঙ্গে কে হো
যাবে না
আল্লাহ তাআলা কবুল করে নিক, বোঝা আর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকেও আখিরাতের বা কবরের পরিস্থিতি নেওয়ার তৌফিক দান করুক। দর্শক, আমাদের আলোচনা চলছিল আজকের অনুষ্ঠানে জান্নাতুল বাকি, আরো অল্প সময় আপনাদের সাথে আছে, কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জান্নাতুল বাকি এমন একটি কবরস্থান যেখানে স্বয়ং রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় দোয়া করতেন, আর যে জান্নাতুল বাকিতে দাফনের ইরশাদ আল্লাহ তাবারক তাআলা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন। হ্যাঁ, আমরা শুরুতেই শুনলাম এমন পবিত্রময় ভূমিতে এমন একটি কবরস্থান, আর আমরা হাজার নয় লাখ টাকা খরচ করে সেখানে উপস্থিত হই, ধোকায় পড়ে অনেক সময় অনেক মানুষ সেখানে জিয়ারতের জন্য যাওয়া দেখা, কমপক্ষে যদি সম্ভব না হয় তো আমিরুল সুন্নাত দামাত বারকাতুল আলিয়া যেভাবে জিয়ারত করেন গেটের বাহিরে থেকে, আমরা ওভাবে জিয়ারত করি, ইসালে সওয়াব করি। আর যদি সম্ভব হয় চোখের পানি ছেড়ে দিয়ে সেখানে হাত তুলে দোয়া করি আল্লাহ তাআলার দরবারে। 10,000 সাহাবা একরাম সেখানে আরাম করছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের অনেকজন সেখানে আরাম করছেন, সেখানে গিয়ে দোয়া করি তাদের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার দরবারে, যেন আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে নেক বানিয়ে দেয়, যে যখন যাই আর যে উদ্দেশ্যগুলো থাকে আমাদের নেক উদ্দেশ্যগুলো আমরা সেখানে প্রকাশ করার চেষ্টা করি, দেখবেন আল্লাহ তাবারক তাআলা আসানি দান করবে। আর আপনি চাইলেও, আপনি যদি চান, শতবারও যদি চান, সেগুলো সম্ভব না নিজের দেশে থেকে। যখন ওই পবিত্র ভূমিতে যাবেন তখন নিজেকে একটু পরিবর্তন করে নিন, প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় যেন আল্লাহ তার রাসূলের সন্তুষ্টিমূলক কাজ করতে পারি। আমরা ওখানে যখনই যাব বেশি থেকে বেশি পরিমাণে তেলাওয়াত, এরপরে ইবাদত, রিয়াজত, দুরুদ ও সালাম পাঠ করা, এগুলোর মধ্যে নিজেকে ব্যস্ত রাখি। সোহেল ভাইয়ের কাছে আসবো, আরো কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করি। জান্নাতুল বাকি নিয়ে আলোচনা করছিলাম সোহেল ভাই।
জি, আমরা শুনলাম যে প্রথমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই হযরত উসমান ইবনে মাজউন
জি
রাদিয়াল্লাহু তাআলা নূর কে সেখানে দাফন করা হয়। এরপরে হযরত অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি চাচি হযরত ফাতেমা বিনতে আসাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর আম্মা জান
জি
তাকেও সেখানে দাফন করা হয়। এছাড়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনজন কন্যা হযরত রুকাইয়া, হযরত জাইনাব এবং হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনহুন্না তাদেরকে সেখানে দাফন করা হয়। এর কিছুটা সামনে দেখা যায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা পবিত্র বিবিগণ তাদেরকে সেখানে দাফন করা হয়। এর মধ্যে হযরত সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে নেই, যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে অর্থাৎ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কা শরীফে ইন্তেকাল করেন, তো তার মাজার মক্কা শরীফে
জি,
এবং হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার তিনি ইন্তেকাল করেন হচ্ছিল মাকামে সরফে, এখানে তার সেখানেই অর্থাৎ মাকামে সরফে তার দাফন করা হয়। এরপরে কিছুটা যদি আগার মানে সামনে যাওয়া হয় তাহলে সেখানে আরো অনেকের মাজার শরীফ পাওয়া যায়। এর মধ্যে থেকে কিছুটা সামনের দিকে অগ্রসর হলে বাম দিকে ছোট একটি অংশ নজর আসবে, সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরত আকিল এবং তার ভাতিজা আব্দুল ইবনে জাফর তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুমার
জি
কবর সেখানে মাজার শরীফ রয়েছে। পাশাপাশি হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলার মাজার সেখানে রয়েছে। পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার সেখানে, এরপর কিছুটা দূরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর
সুবহানাল্লাহ
মাজার শরীফ রয়েছে। এর বিপরীতে হযরত সাইয়্যিদাতুনা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তারও মাজার শরীফ জান্নাতুল বাকিতে রয়েছে। আর এর মধ্যখানে আরেকটি বেড়া এমন যেখানে যারা সুহাদা রয়েছে শহীদ রয়েছে তাদেরকে সেখানে দাফন করা হয়। পাশাপাশি ইসমাইল ইবনে জাফর তার মাজার রয়েছে। অর্থাৎ জান্নাতুল বাকির দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের মাজার শরীফ সেখানে রয়েছে। এরপর তো আমরা জানলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 10,000 সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের মাজার সেখানে অবস্থিত রয়েছে। তো এমন একটি ভূমি যে ভূমির মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও শায়িত রয়েছেন, কারণ জান্নাতুল বাকির পাশেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাক। তো আমাদের উচিত আমরা যেন সেখানে যাই, জিয়ারত করি, আর যদি সম্ভব হয় সে দোয়া করি যে আল্লাহ আমার ইন্তেকাল যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের মধ্যে হয় এবং আমার যেন দাফন জান্নাতুল বাকিতে হয়, কেননা জান্নাতুল বাকিতে দাফন অর্থাৎ জান্নাতুল বাকিতে যার দাফন হবে তার ফজিলত সম্পর্কেও হাদিসে মোবারকা রয়েছে যে যে ব্যক্তি জান্নাতুল বাকিতে তার যার অর্থাৎ স্থান হবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।
সুবহানাল্লাহ,
এত ফজিলত রয়েছে জান্নাতুল বাকি। তো আমাদের উচিত যে আমরা যেন যদি সম্ভব হয় তাহলে মদিনা শরীফে যেন গিয়ে ইন্তেকাল করি আর দোয়া করি যেন আমার দাফন হয়ে যায় জান্নাতুল বাকিতে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটি কিতাবের মধ্যে পড়লাম সোহেল ভাই, কোন এক ব্যক্তি প্রায় ওনার ইন্তেকালের কামনা ছিল কি আমার মৃত্যুটা যেন মদিনা শরীফে হয় আর দাফন যেন জান্নাতুল বাকিতে হয়। শেষ পর্যন্ত ওখানেই তার মৃত্যু হয়েছে আর জান্নাতুল বাকিতেই তার দাফন হয়েছে। তবে তার জীবনীতে পড়লাম আমি প্রায় 17 বছর পর্যন্ত সে মদিনাতে মানে অপেক্ষায় ছিল যে আমার শেষ নিঃশ্বাসটা যেন এখানেই শেষ হয়। তো যদি আমাদের সম্ভব হয় তো আমরা এই হাদিসে পাকের উপরে আমল করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে কি জান্নাতুল বাকি যেন আমাদের নসিব হয়ে যায়। আসলে দর্শক শ্রোতা, দুনিয়াতে যাই কিছু আছে বা দেখছেন বা করছেন সেটা একটা দুনিয়া বা আল্লাহ তাআলা এখান থেকে মানুষকে পরীক্ষা নিচ্ছে, এখানে আরাম করার জায়গা না। যখন কোনো ব্যক্তিকে কবরস্থ করা হবে, কাউকে দাফন করা হবে, তখন থেকেই তার শুরু হবে হিসাব নিকাশ, মুনকার নেকির প্রশ্ন। তো যদি জান্নাতুল বাকিতে কারো দাফন হয়ে যায়, ওই ব্যক্তি তো সোহেল ভাই যেটা বলেন হাদিসে পাক আমাদেরকে শুনালেন যে তার উপর জান্নাত ওয়াজি, তো এমন সুন্দর একটি হাদিসে পাক শ্রবণ করার পরে কি আমাদের লোভ আসে না, আমাদের এরকমই লাগে না কি হ্যাঁ আমিও এই কামনাই করি, এটাই চাই, এটাই যেন হয়। তো আল্লাহ তাআলার দরবারে আমরাও দোয়া করি, আমিও দোয়া করি, আপনিও দোয়া করুন যাতে করে আমার শেষ নিঃশ্বাস যেন মদিনাতুল মানোয়ারাতে হয় আর দাফনের ব্যবস্থা যেন জান্নাতুল বাকিতে হয় ইনশাআল্লাহ তাআলা। প্রতিদিনই রহমতপূর্ণ প্রবাদ যেহেতু শুক্রবার থেকে সোমবার পর্যন্ত হয়, এক একটি বিষয় নিয়ে এক এক সময় আমরা মাদানী চ্যানেলে আলোচনা করার চেষ্টা করি আর আপনাদেরকে নেকির দাওয়াতের উদ্দেশ্যে কিছু বিষয়, কিছু তথ্য, কিছু জানানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
রহমত পূর্ণ হক প্রভাতমার, রহমত পূর্ণ হক প্রভাতমার, তাহাজ্জুদ আয় পূর্ণ প্রভা।